গল্প নয় সাহেব, আমার নিজের চোখে দেখা। এই কুড়ুল দিয়ে খতম করেছে, যেন বাঁদরের মতো উড়ে এসে বসলো একটা কবরের ওপর। পোশাক খুলে টুক করে ঢুকে পড়লো কবরের মধ্যে। ব্যাপারটা বুঝতে আমার অসুবিধে হলো না। এর জন্যই তাহলে আমাদের গায়ে তিনটে মেয়ে।
বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প ও নাটক অবলম্বনে রচিত আমাদের বিশেষ নিবেদন গল্প আড্ডার জগতে আপনাকে স্বাগত। আজ আমরা আপনার জন্য পরিবেশন করতে চলেছি এখনো ভূত আছে গল্পের বই থেকে নেওয়া রক্তজোসা গল্পটির দ্বিতীয় পর্ব। গল্পের প্রথম পর্বে আপনারা শুনেছিলেন অনি একটি অসুস্থ মেয়ে যাকে দেখতে আসে ডক্টর, এবং ডাক্তার দেখতে এসে তার গলার কাছে একটি ছুটফুটানোর মতন ছিদ্র দেখতে পায়, যেটি দেখে তার বাবা এবং তার ধাইমা প্রচণ্ড দুশ্চিন্তায় পড়ে। এরপর তাকে নিয়ে তার বাবা তার বন্ধুর বাড়ি উইটেলদের বাড়ি যাচ্ছিলেন। পথে সেই উইটেলের সঙ্গেই দেখা হয় তাদের, এবং জানতে পারেন সেই উইটেল কাকার মেয়ে কিছুদিন আগেই মারা গেছে, এবং এই মারা যাবার কারণ তিনি বিস্তারিতভাবে আলোচনা করছিলেন। এরপর
গাড়ি চলছে ফুল স্পিডে, পেছনে বসে আমি ভয় কাঁপছি। আমার জীবনের সঙ্গে ভীষণভাবে সব কিছু মিলে যাচ্ছে, যে এ কী করে হয়, এ কী করে হয়। ভাইবা আমার হাতটা ধরেছিলেন, বুঝতে পারছি উনিও খুব ভয় পেয়েছেন। বাবা বসে ওর মুখটা ভয় ভাবনায়
একাশে। একটু চুপ করে থেকে হুইটেল কাকা আবার বলতে শুরু করলেন,
আমি ঠিক করে ফেললাম ডাক্তার ও প্রতিটি কথা মানব, কাউকে কিছু জানালাম না। সারাদিন ধরে আমি তৈরি হলাম, একবার যুদ্ধে বীরত্ব দেখার জন্য আমি গভর্নর জেনারেলের কাছ থেকে একটা সোর উপহার পেয়েছিলাম। যেমন ভারী তেমনি ধার, সেটা বের করে আরো একবার ভালো করে ধার দিয়ে নিলাম। এক ফাঁকে ডাক্তারবাবুর কাছে গিয়ে বললাম যে তার নির্দেশ মতো কাজ করতে আমি রাজি আছি। উনি বললেন,
আপনি বড্ড দেরি করে খবর দিয়েছেন, তবু একবার শেষ চেষ্টা করা যাক। আমি রাত্রিতে আপনার বাড়িতেই থাকব, দরকার হলেই ডাকবেন।
মেয়েটি বিছানায় নিতে পড়েছে, রক্ত শূন্য ফ্যাকাশে চেহারা, বড় বড় চোখ দুটো যেন মৃত্যুর জন্য হাত ঝানিয়ে দিচ্ছে। আমি ওর কাছাকাছি আছি। সন্ধ্যার পর 8টা নাগাদ ও একটু দুধ খেল, তারপর গায়ের উপর চাদরটা টেনে ঘুমিয়ে পড়ল। আমি দরজাটা গিয়ে বন্ধ করে দিলাম, তলোয়ারটা রেখেছি টেবিলের উপর। আমি লুকিয়ে আছি টেবিলের পাশে আলনাটার আড়ালে, যেন আমার বুকের ভিতরটা হাতুড়ি পেটেছে। এত যুদ্ধ করেছি, গোলাগুলি চালিয়েছি, শত্রুর মোকাবিলাও করেছি, কিন্তু এরকম ভয় আমি আমার জীবনে কখনো পাইনি। খালি মনে হচ্ছে আমার মেয়ের জীবন আমার হাতে, ও বাঁচা মরা নির্ভর করছে আমার উপর। সমাজে কোথা থেকে কেটে যাচ্ছে তা বুঝতে পারছি না, একটু যেন ঘুম ঘুমও পাচ্ছে। ঘরে জিরো ওয়ার্ডের আলোটা জ্বলছে, সব কিছুই পরিষ্কার দেখা যায়। অনেকক্ষণ কেটে গেল, বাইরে থেকে বাড়ির মধ্যে আসা শব্দগুলো যেন আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। গভীর রাতের নিস্তব্ধতা আরো বাড়ছে, আমারও বোধহয় একটু ঘুম ঘুম পাচ্ছে। হঠাৎ মনে হলো ঘরের মধ্যে কালো একটা কি যেন ঘুরঘুর করছে, অনেকটা বনবিড়ালের মতো। সেটা আমার মেয়ের খাটের চারিপাশে ঘুরতে ঘুরতে লাফিয়ে উঠে পড়ল, তার বুকের উপর যেন চেপে বসেছে। আমি প্রায় সঙ্গে সঙ্গে তলোয়ারটা হাতে নিয়ে লাফিয়ে পড়লাম। জ্বলন্ত দৃষ্টিতা সেটা দেখে আমার দিকে তাকালো, তারপর লাফিয়ে নেমে পড়লো বিছানা থেকে। আমি তলোয়ার চালালাম, ও চকিতের দরজা খুলে বেরিয়ে চলে গেল আর আমার তলোয়ার দরজার মাঝে বেঁধে গেল। আমি ছুটে গেলাম দরজার কাছে। না, দরজা তো বন্ধই আছে দেখছি।
আমি দরজা খুলে চেঁচাতে লাগলাম,
আজ তোকে ছাড়ব।
চাপড় বাকড়ের সঙ্গে ডাক্তার উপরে উঠে এলেন।
যাও স্টেলার ঘরে যাও।
আমার কথা শুনে চাকর গেলেন স্টেলের ঘরের দরজা খুলে, আর ডাক্তার বাবু এগিয়ে গেলেন খাটের দিকে। আমার মেয়ে তখন ঢুকছে। ডাক্তার বাবু ইঞ্জেকশন দিলেন, অনেক চেষ্টা করলেন কিন্তু কিছু করার নেই। পাছে আমার ভোর ভোরবেলায় মারা গেল।
হৈতল কাকা চোখ মুছলেন, বাবা স্তব্ধ হয়ে বসেছিলেন। আমি ভয়ে আতঙ্কে দিশাহারা, অজ্ঞান হয়ে যাবার মতো। আমার জীবনের সঙ্গে অদ্ভুত ভাবে সব মিলে যাচ্ছে। তবে কি, না না, আমি ওকে ভীষণ ভালোবাসি। দিদিমণি ওকে আনতে গেছেন, ও আসলে ওকে সব গল্প বলবো। গ্রাম্য গল্প শুনে ও খুব হাসবে। আমরা প্রায় পৌঁছে গিয়েছিলাম, দূর থেকে মামার বাড়ির ভাঙা গম্বুজটা দেখতে পাচ্ছি। ছোটবেলায় ওটা আমার খেলার জায়গা ছিল, ওখান থেকে কত দূর দেখা যেত। মার্টিন গাড়ি চলার শব্দ শুনে ছুটে এলো। বাবা আর হুইটেল কাকা নিজেদের মধ্যে কী সব আলোচনা করতে করতে এগিয়ে গেলেন। ভাইমা আমায় ধরে ধরে নিয়ে যাচ্ছিলেন। মার্টিন হাঁ করে আমার দিকে তাকিয়েছিল, ওর চোখেও ভয় আর আতঙ্ক।
কি হয়েছে, কি হয়েছে তোমার?
ভাইমা বললেন,
ও খুব অসুস্থ।
মার্টিন এসে আমায় ধরল। আমি হাঁটতে পারছি না, আমার গায়ে একটুও জোর নেই। এইটুকু কষ্টে শরীরটা কাঁপছে থরথর করে, আমি চোখে ভালো দেখতেও পাচ্ছি না। আস্তে আস্তে নিয়ে গিয়ে আমায় একটা ইজি চেয়ারে শুইয়ে দেওয়া হলো। দেখলাম গির্জা থেকে ফাদার এসেছেন, আরও দু একজন চাষাভুষো লোক, একজনের হাতে একটা কুড়ুল। মার্টিন একটা ম্যাপের মতো কী যেন বিছিয়ে দিয়েছিল। বাবা আর ভিটেল কাকা আর ফাদার ঢুকে পড়েছিলেন সেটার উপরে। একটু পরে ফাদার এক জায়গায় আঙ্গুল দিয়ে দেখালেন,
এই যে এটা অস্পষ্ট হলেও পড়া যায়, ইস্তেলা নাম লেখা আছে।
একজন চাষি হাতে একটা কুড়ুল নিয়ে দাঁড়িয়েছিলেন, বাবা তাকে ডাকলেন।
আচ্ছা এবার তোমার গল্পটা বলো দেখি।
গল্প নয় সাহেব, আমার নিজের চোখে দেখা, এই কুড়ুল দিয়ে খতম করেছি। ফাদার আমায় প্রায়ই ডাকতেন। আমি গিয়ে গির্জার চারপাশে জঞ্জাল সাফ করে দিয়ে আসি, গাছগাছলা কেটে দিই। ফাদার সেদিন বললেন গির্জার ওপর একটা বট গাছ বড় হয়েছে, ওটা কেটে দিতে। সব কাজ সেরে আমি যখন ওপরে উঠলাম তখন সন্ধ্যা হয় হয়, গাছ কাটছি। হঠাৎ দেখি একটা কী যেন বাঁদরের মতো উড়ে এসে বসলো একটা কবরের ওপর। পোশাক খুলে টুক করে ঢুকে পড়লো কবরের মধ্যে। ব্যাপারটা বুঝতে আমার অসুবিধে হলো না। এর জন্যই তাহলে আমাদের গায়ে তিনটে মেয়ে মরেছে। আমি কুড়ুল বাগিয়ে এগিয়ে গেলাম, কবরের ওপর থেকে পোশাক তুলে চলে এলাম গির্জার ওপরে। চুপ করে বসে রইলাম। রাত্রিটা কেটে গেল, কবর থেকে সেও বেরোচ্ছে না, আমিও নড়ছি না। সূর্য তখন মাথার ওপর, বেলা 12টা একটা হবে। আমার জেদ চেপে গেছে, আমি ঠায় বসে আছি। হঠাৎ দেখলাম কবর থেকে সে বেরুলো, নিচু হয়ে পোশাক তুলতে গিয়ে দেখেনি, তখনই তাকালো আমার দিকে। কি সাংঘাতিক সেই দৃষ্টি, দাঁত খিচিয়ে পোশাক চাইল। আমি বললাম, এখানে এসে নিয়ে যাও। সে এগিয়ে এলো, একটু একটু করে উঠে আসতে লাগলো আমার দিকে। আমি তৈরি হয়েছিলাম, আর একটু কাছে আসতে এই কুড়ুলটা চালিয়ে দিলাম। মাথাটা দুভাগ হয়ে গেল, বিভৎস চিৎকার করে নেমে যেতে গিয়ে আমি তাড়াতাড়ি গিয়ে ওর গলাটা কেটে ফেললাম। তারপর গ্রামের সব লোকেদের ডেকে আনলাম, সকলে মিলে আগুনে পুড়িয়ে দেওয়া হলো। ফাদার সবই জানেন, এ জিজ্ঞাসা করুন না।
আপনারা ভাবছেন যে আজ হঠাৎ গল্পের মাঝে এসব
একটি বিশেষ সূচনা রয়েছে, তবে আমরা ছোটদের বলতে আসি যে তারা গল্প শুনবে না।
ঠিক তাই, আজকের গল্পে যেসব প্রাচীন ইতিহাস বা কুসংস্কারের উল্লেখ আছে তা সম্পূর্ণ কাকতালি, বাস্তব জীবনে এর কোনো মিল নেই।
তাই মনের আনন্দে গল্প শুনুন আর শেয়ার করুন দেশে বিদেশের বন্ধুদের সাথে।
আশা করি আমাদের গল্প আপনাদের পছন্দ হবে। তাহলে কি করতে হবে?
সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে দিতে হবে, যাতে
আমাদের আপলোড করা গল্পগুলি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে।
ধন্যবাদ।
থেকে আপনি আমাদের গল্প শুনতে পাবেন স্পটিফাই, গানা, জিও সেভেন, গুগল পডকাস্টের মতো বিভিন্ন পডকাস্ট প্ল্যাটফর্মগুলিতে। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হল দি টিম স্টোরি ওয়ার্ল্ড অফিসিয়াল। ডিসক্রিপশন বক্সে সমস্ত লিঙ্ক দেওয়া রইল। অবশ্যই ফেসবুক পেজ এবং স্পটিফাইতে আমাদের ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনার সমর্থন একান্তই আমাদের কাম্য। ধন্যবাদ।
ফাদার মাথা নাড়ছিলেন। অন্য সময় হলে হয়তো পুরোটাই হাসি ঠাট্টার ব্যাপার হতো, তখন অবস্থাটাই ছিল অন্যরকম। সকলেই মনে হলো বিশ্বাস করলেন কথাটা। আমার ভালো লাগছিল না, সত্যি কখনো ভালো লাগে? আমি চাইছিলাম এটি তাড়াতাড়ি এসে যাক, ওর সঙ্গে গল্প করে হালকা হই। এটি আমাদের বাড়িতে আছে মাসখানেকের একটু বেশি, এরই মধ্যে ও যেন আমার জীবনের সঙ্গে ভীষণভাবে জড়িয়ে গেছে। ওকে বাদ দিয়ে আমি যেন কিছু ভাবতেই পারি না। বাবার কথা মতো মার্টিন একটা মোটা বই এনে টেবিলের ওপর রেখেছে। বই বললে ভুল হবে, হাতে লেখা। আমার মামার বাড়ির পারিবারিক ইতিহাস আছে সেই বইটিতে। তখনই বাইরে একটা গাড়ি এসে থামল। আমি খুশি হয়ে উঠলাম, ইটি এসে গেছে, এবার একটু গল্প করা যাবে। যাই, ওকে ঘুরিয়ে দেখাবো সবটা মামার বাড়ির। ওপরে যেখানে আমরা খেলা করতাম ছোটবেলায় সেখানেও নিয়ে যেতে পারি। এটি দিদিমণির সঙ্গে কথা বলতে বলতে এসে ঘরে ঢুকলো। হঠাৎ থমকে দাঁড়ালো, ওর চোখ হুইটেল কাকার দিকে। ইটিকে দেখেই হুইটেল কাকা, লোকটির হাত থেকে কুড়ুলটি নিয়ে লাফিয়ে তেড়ে গেলেন। ইটি চট করে এগিয়ে গিয়ে ওর দুর্বল হাত দিয়ে হুইটেল কাকার হাতটা চেপে ধরল। চেহারাটা কেমন যেন বদলে যাচ্ছে। হুইটেল কাকার হাত থেকে কুড়ুলটা খসে পড়ল মাটিতে। জ্বলন্ত দৃষ্টিতে সকলের মুখের ওপর দিয়ে একবার চোখ বুলিয়ে নিয়েই ইটি যেন ঘরের মতো থেকে উড়ে বেরিয়ে গেল। আমি চিৎকার করে উঠলাম। আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। সে জ্ঞান নাকি দিল্লির ওই অল ইন্ডিয়া মেডিকেল সায়েন্সে এসে ফিরেছে, কিন্তু ভয় কাটেনি। মামার বাড়িতে সেদিন ইটির যে চেহারা দেখেছিলাম তার কথা মনে করলেই ভয়ে আমার বুক কাঁপে, নিজেকে ভীষণ অসহায় লাগে।
কলার কাছটায় ব্যথা ব্যথা করে ওঠে। ভাইমাকে এখন আমার ঘরে থাকার অনুমতি দিয়েছে, তাই রক্ষে। আগের মতো আর ভয় পাই না। দিদিমণি এসেছিলেন, তার কাছে সব শুনেছি। মার্টিনও এসেছিল, সেও অনেক কিছু বলেছে। দিদিমণি মার্টিনকে নিয়ে টুকাইয়ে গেছেন, কিছু কিছু জিনিসপত্র নিয়ে আমাদের দিল্লির বাড়িতে চলে আসবেন। মামার বাড়ি ছেড়ে মার্টিন এখন আমার কাছে টুকাইতেই থাকে। এই কাহিনীর শেষ পর্ব আমার নিজের চোখে দেখা নয়, শোনা। দিদিমণি সারাক্ষণ ছিলেন, তিনি সব বলেছেন, মার্টিনও বলেছে, কিন্তু বাবা কিছু বলেনি, আমি জিজ্ঞাসাও করিনি। শুধু দেখেছি বাবার মাথায় আর একটা চুলও কালো নেই, সব পেকে সাদা হয়ে গেছে। তবে আমি আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠায় বাবার মুখ থেকে ভয় ভয় ভাবটা কেটে গেছে। আমি যে পুরো ব্যাপারটা লিখে ফেলেছি বাবা কিন্তু তা জানেন না, ওরার দিকে লিখতে খুব ভয় করত। এটি নাম লেখার সঙ্গে সঙ্গেই ওর মুখটা আমার চোখের সামনে ভেসে উঠত। প্রায় রাত্রিরে আমি যেন এটিকে দেখতে পাই, ও পা টিপে টিপে এগিয়ে আসছে আমার দিকে। আমি ভয় চিৎকার করে উঠি, ইতি। থাইমা এসে আমায় জড়িয়ে ধরেন, জাগিয়ে দেন, জল খাবান। সে রাত্রিরে আর ঘুম হয় না, ভয় ভয় কেটে যায়। আমার কথা থাক, সেদিনের কথা বলি। বড় ভয়ঙ্কর, বড় বিভৎস সে কাহিনী, কিন্তু আমাকে তো তা বলতেই হবে। সেদিন ধাইমা আমাকে নিয়ে বাড়ি চড়ে এলেন, আর একটা গাড়ি গিয়ে দেরাদুন থেকে চেয়ারম্যান, এমএলএ আর বড় গির্জার ফাদারকে নিয়ে এলো। একজন উকিলকেও নাকি আনা হয়েছিল, এসব কাজ নাকি ঠিক মতো সাক্ষী রেখে করতে হয়। এমএলএ ললিতমোহনবাবু আর চেয়ারম্যান যমুনা প্রসাদজি বাবার খুবই চেনাশোনা, বন্ধুর মতোই। তাই বাবার জরুরি চিঠি পেয়ে দুজনেই ছুটে এসেছে। তারপর সব শুনে দুজনেই নাকি হহ করে হেসেছিলেন। যমুনা প্রসাদজি নাকি একটু বিরক্ত হয়ে বলেছিলেন,
এ যুগের মানুষ হয়েও আপনি ওই সময় বিশ্বাস করেন রায় সাহেব?
গল্পের অবশিষ্ট অংশ শোনানো হবে এই গল্পের তৃতীয় পর্বে। ততক্ষণের জন্য আমাদের অন্যান্য গল্পগুলি আপনারা শুনতে থাকুন। ধন্যবাদ।